বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ وترزق من تشاء بغير حساب وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ঘটনার নেপথ্যে
শ্রোতা বন্ধুরা, ঘটনার নেপথ্যে অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা গত বছরের দাঙ্গার সময় ইরানে বসবাসকারী বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে উস্কে দিয়ে কিভাবে এই দেশটিকে খণ্ড বিখণ্ড করার চেষ্টা করা হয়েছিল সে সম্পর্কে আলোচনা করেছি। আজকের আসরে আমরা পাশ্চাত্যের পক্ষ থেকে শুরু করা ইসলাম বিদ্বেষ ও ইরান বিদ্বেষ নিয়ে খানিকটা কথা বলার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের জনগণ 1979 সালে একজন প্রজ্ঞাবান আলেম অর্থাৎ ইমাম খমিনি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ধর্মের ভিত্তিতে একটি বিপ্লব করে। ওই বিপ্লবের ফলে বিশ্বের বড় বড় সেকুলার চিন্তাবিদরা থ মেরে যায়, কারণ তাদের দৃষ্টিতে ইরানের মতো যে সমাজটিকে চরম পশ্চিমের সংস্কৃতিতে অভ্যস্ত করে তোলা হয়েছিল সেখানে একটি ইসলামী বিপ্লব। সেই 1980 দশক থেকে শুরু করে এই বিপ্লব এখন পর্যন্ত সফলভাবে তার লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছে। ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন, বিপ্লবের পথ চলায় কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও বা ঘটলেও এটির মূল চরিত্র অক্ষুণ্ণ রয়েছে। আর বিপ্লবের এই মৌলিক চরিত্রের কারণে গত 4 দশকেরও বেশি সময় ধরে বিপ্লবের শত্রুরা ইরানের বিরুদ্ধে শত্রুতা করে যাচ্ছে।
দুই মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার পতনের পর অবশিষ্ট একমাত্র পরাশক্তি আমেরিকার পররাষ্ট্রনীতিতে মারাত্মক সংকট দেখা দেয়, কারণ তাদের সামনে শত্রুতা করার জন্য সোভিয়েত ইউনিয়নের মতো কোনো শক্তি আর অবশিষ্ট ছিল না। এ অবস্থায় মার্কিন চিন্তাবিদরা কথা বলতে থাকেন যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মার্কিন পররাষ্ট্রনীতির সামনে শত্রুতা করার জন্য কমিউনিজমের স্থলাভিষিক্ত হয় ইসলাম। মার্কিন আগ্রাসী ও সাম্রাজ্যবাদী পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি বাস্তবায়নের হাতিয়ার হিসেবে কাজ করার জন্য কিছু চিন্তাবিদ পেন্টাগনি দার্শনিক হিসেবে পরিচিত, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জোসেফ নাই, জেন শার্প, ফ্রান্সিস ফুকুয়ামা এবং স্যামুয়েল হান্টিংটন। চারজনই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী এবং রকফেলার, ফোর্ড ও কার্নেগি ফাউন্ডেশনের সিনিয়র গবেষক।
তারা যে রাজনৈতিক মতবাদ উপস্থাপন করেন তা একবিংশ শতাব্দীতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি অবস্থানের ভিত্তিতে পরিণত হয়। উদাহরণস্বরূপ, হান্টিংটন সেই সব চিন্তাবিদদের একজন যারা 1993 সালে সভ্যতার সংঘর্ষের তত্ত্বে বিশ্বকে বিভিন্ন সভ্যতায় বিভক্ত করার কথা বলেছিলেন। হান্টিংটন মুসলিম সভ্যতাকে পশ্চিমা সভ্যতার জন্য সবচেয়ে বিপজ্জনক হিসেবে মূল্যায়ন করেন। ইসলাম ধর্ম পশ্চিমা ধর্মনিরপেক্ষতার ধারণার সঙ্গে সাংঘর্ষিক, ইসলামী সংস্কৃতি মানবিক মর্যাদা ও ধর্মীয় মানবিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত, ইসলামী শিক্ষা অত্যাচারকে মেনে না নেওয়া এবং এর বিরুদ্ধে লড়াই করার শিক্ষায় উদ্বুদ্ধ করে।
ইরানের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ হাসান জোরেক বলেন, ইসলাম সম্পর্কে পশ্চিমা শাসকদের অনেক উদ্বেগ রয়েছে, কারণ যে কোনো জাতির স্বাধীনতার পক্ষে ইসলামের অবস্থান এবং এই ধর্ম নিজের হাতে নিজের ভাগ্য নির্ধারণের পক্ষে। ইসলাম ন্যায় বিচারের ধর্ম এবং মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন জুড়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও নিষ্ঠুরতা এড়ানোর বিষয়টি রয়েছে। যারা জাতিগুলোর অধিকার লঙ্ঘন করে বিশ্ব শাসন করতে চায় তাদের জন্য এই দুটি বিষয় মেনে নেওয়া খুবই কষ্টকর।
ইরানের বিপ্লব না প্রাচ্য না পাশ্চাত্য বরং ইসলামী প্রজাতন্ত্র এই স্লোগানের উপর ভিত্তি করে সংগঠিত হয়েছে। অর্থাৎ প্রাচ্যের কমিউনিজম বা পাশ্চাত্যের পুঁজিবাদ কিংবা এই দুইয়ের সম্মিলনে তৈরি যে কোনো মতবাদ ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রত্যাখ্যান করে। ইসলামের উপর নির্ভর করে ইরানের জনগণ দেখিয়েছে যে বিপ্লবী আন্দোলনে তাদের স্বাধীন মূল্যবোধ ও নীতি রয়েছে এবং চিন্তাশীল ও স্বাধীন চেতা মানুষের জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য, তারা একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশিষ্ট মার্কিন চিন্তাবিদ নোয়াম চমস্কি মনে করেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর শত্রুতা, ষড়যন্ত্র ও বিদ্বেষের মূল কারণ পশ্চিমা সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের সামনে ইরানের নত যেন না হওয়া। তিনি আরো বলেন, ইরান যতদিন পাশ্চাত্যের সামনে আত্মসমর্পণ না করবে ততদিন এই শত্রুতা চলবে। আমেরিকার দৃষ্টিতে ইরানকে মেনে নেওয়া সম্ভব নয়, কারণ দেশটি নিজের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করতে রাজি নয়।
ইসলামী বিপ্লবের পর বিগত চার দশকেরও বেশি সময় ধরে পশ্চিমা আধিপত্যকামী দেশগুলো, বিশেষ করে আমেরিকা, ইরানের পক্ষ থেকে বহু সমস্যার সম্মুখীন হয়েছে। এসব সমস্যার প্রধান দিক হচ্ছে ইরানের পক্ষ থেকে পরাশক্তি হিসেবে আমেরিকার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। সেই সঙ্গে ইসলামী বিপ্লবের পর জ্ঞান বিজ্ঞান ও প্রতিরক্ষা শিল্প সহ সকল খাতে ইরানের চোখ ধাঁধানো সাফল্য মুসলিম দেশগুলোতে এই আশার সঞ্চার করেছে যে আধিপত্যকামী শক্তিগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার উপর নির্ভর করে স্বাধীন চেতা দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে টিকে থাকা সম্ভব।
মার্টন এ কাপ্লানের মতো আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষকদের মতে, ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলের একমাত্র দেশ যার মধ্যে পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশের যোগ্যতা রয়েছে, কারণ ইরান নামক ভূখণ্ডটি কয়েক হাজার বছর ধরে একটি দেশ হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। এই অঞ্চলের বাকি দেশগুলো প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ওসমানীয় সাম্রাজ্যের পতনের পর গঠিত হয়েছে, কিন্তু ইরান ঐতিহাসিকভাবে হাজার হাজার বছর ধরে ইরান নামেই পরিচিত ছিল। ইহুদিবাদী ইসরায়েল ইরানের এই বাস্তবতা সম্পর্কে সম্যক অবহিত। আমেরিকা ও ব্রিটেনও তা ভালো করে জানে। তাহলে দেখা যাচ্ছে, শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে ইরানকে কাবু করা সম্ভব নয়। এ কারণে ইরানকে দুর্বল করার একমাত্র উপায় হিসেবে তারা দেশটির উপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ ও প্রচারণা যুদ্ধকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।
ইরানের শক্তিশালী হয়ে ওঠার যেসব কারণ এতক্ষণ বললাম, অর্থাৎ ইসলাম, বিপ্লব ও ইরান, এর যে কোনো একটি একাই আমেরিকা ও তার মিত্রদের শত্রুতার কারণ হওয়ার জন্য যথেষ্ট। আধিপত্যকামী শক্তিগুলো বহু বছর ধরে এই খাতে বিশাল অঙ্কের পুঁজি বিনিয়োগ করেছে। তারা একদিকে যেমন জাতিসংঘকে অপব্যবহার করেছে, তেমনি আল কায়দা ও আইএসের মতো জঙ্গি গোষ্ঠী সৃষ্টি করে মানুষের ঘুম হারাম করে দিয়েছে। এছাড়া সাধারণ মানুষের মধ্যে ইসলাম বিদ্বেষ ও ইরান বিদ্বেষ ছড়িয়ে দিতে পশ্চিমা গণমাধ্যমগুলোর ভূমিকাও অনন্য।
পশ্চিমা দুনিয়া গণমাধ্যমের শক্তি সম্পর্কে পুরোপুরি অবহিত, তারপরও গণমাধ্যমে কোনো ঘটনা তাৎক্ষণিকভাবে প্রকাশিত হয় এবং সকলে সহজেই একথা বুঝতে পেরে যায় যে বাস্তবতা কি। কিন্তু হলিউডি সিনেমাগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনাগুলো নিজস্ব স্টাইলে বিকৃত করে তুলে ধরা সম্ভব। এক্ষেত্রে আমেরিকার সাম্রাজ্যবাদী চরিত্রের স্বরূপ যতটা সম্ভব চেপে যাওয়া যায় এবং তৃতীয় বিশ্বের দেশগুলোর ইতিবাচক দিকগুলোকে উপেক্ষা করে তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা তুঙ্গে ওঠানো সম্ভব। তো শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান।
ও আমি গাজী আব্দুর রশিদ।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা গিয়েছিলাম ইরানের পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ শহর কেরমানশাহে। কেরমানশাহ প্রদেশের দুটি ঐতিহাসিক স্থাপনার সঙ্গে আমরা খানিকটা পরিচিত হয়েছিলাম। একটি ঐতিহাসিক শাফেই জামে মসজিদ, তুর্কিদের মসজিদের ডিজাইনে তৈরি করা হয়েছে এই মসজিদটি। এই মসজিদের বিশাল বিশাল মিনার পুরো শহরের সৌন্দর্য ব্যাপক বৃদ্ধি করেছে।
আরেকটি হলো কেরমানশাহ বাজার। এই বাজারের ভেতরে আবার শাখা বাজারও রয়েছে। এগুলোর মধ্যে সোনার বাজার, ইসলামী বাজার এবং তোপখানা বাজারের কথা উল্লেখ করা যেতে পারে। বাজারটির কাঠামো বেশ দৃষ্টিনন্দন। প্রাচীন কাঠামোর সঙ্গে আধুনিকতার সংমিশ্রণে গড়ে তোলা হয়েছে এর স্থাপত্য শৈলী, যার ফলে যে কোনো পর্যটকই প্রথম দেখাতেই বাজারের প্রতি আকৃষ্ট না হয়ে পারেন না। যাই হোক, এরকম আরও একটি স্থাপনা হল সারপোলে জাহাব শহর। সাম্প্রতিক ভূমিকম্পে এই শহরটিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বলা বাহুল্য, এই শহরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও সারপোল জাহাব শহরের সৌন্দর্য ও প্রাকৃতিক অনাবিল দৃশ্য নান্দনিক মনের লোকদেরকে এখনও আকৃষ্ট করে। পর্যটকদের ভিড় তাই এই শহরে একটুও কমেনি। চলুন, এই শহর ভ্রমণ করার মধ্য দিয়ে শুরু করা যাক আজকের আসর। আপনাদের সঙ্গ যথারীতি কামনা করছি।
কেরমানশাহ প্রদেশ সফরে গিয়ে কেউ যদি সারপোলে জাহাব শহরে বেড়াতে না যায় সেটা হবে খুবই দুঃখজনক। কেননা এই শহর এবং শহরের আশেপাশে যেসব সুন্দর সুন্দর এবং দর্শনীয় নিদর্শন রয়েছে সেগুলো না দেখাটা ঠিক হবে না। সারপোলে জাহাব শহরটি গড়ে উঠেছে প্রাচীন হালাভন শহরের ধ্বংসাবশেষের কাছে। এরই পাশে রয়েছে সাসানীয় শাসনামলের ধ্বংসপ্রাপ্ত দুর্গটি। সারপোলে জাহাব ছিল সীমান্ত ঘাঁটি এবং কেল্লা। এর অবস্থান ছিল ইরাক ইরান সীমান্তবর্তী এলাকায়। আরবরা যখন ইরানের উপর হামলা চালিয়েছিল তখন কেল্লাটি ধ্বংস হয়ে যায়। এই শহরটি এখন তেহরান বাগদাদ মহাসড়কের কাছে পড়েছে। সারপুলে জাহাব শহরের আরেক প্রান্তে মিলেছে পার্বত্য এলাকা এবং তার পার্শ্ববর্তী সমতল ভূমির সঙ্গে এখানে রয়েছে বিখ্যাত দালাহু পর্বতগুলো এবং রিজার্ভ নামক সুন্দর এলাকা।
সারপুলে জাহাব শহরের উপকণ্ঠেই রয়েছে পিরন নামে একটি গ্রাম। এই গ্রামটি দালাহু পর্বতগুচ্ছের সবুজের সমারোহপূর্ণ উপত্যকার উপরে গড়ে উঠেছে। গ্রামটি এতই সুন্দর যে যে কোনো ইরান পর্যটককেই আকর্ষণ না করে পারে না। এই গ্রামের পাশেই রয়েছে সবুজ উদ্ভিদময় জঙ্গল। এইসব জঙ্গলে রয়েছে সুন্দর সুন্দর এবং বড় বড় চেনর গাছ, তাবরিজি বৃক্ষ, আখরোট ও ডুমুর এবং অন্যান্য গাছের সমাহার। চমৎকার উপভোগ্য এই পরিবেশে অবকাশ যাপন করতে আপনি খুবই প্রশান্তি উপলব্ধি করবেন নিঃসন্দেহে। এই গ্রামের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি হল ঝর্ণা। অনেক উপর থেকে এই ঝর্ণার জল পতনের দৃশ্য বেশ দূর থেকেও দেখা যায়। এই ঝর্ণার কাছে যেতে হলে সারপোলে জাহাব শহর থেকে আনুমানিক 9 কিলোমিটার গেলে সলন নামে একটি গ্রাম পড়বে। ওই গ্রাম থেকে 15 মিনিট হেঁটে গেলে ঝর্ণা সমৃদ্ধ গ্রামের দেখা মিলবে।
পিরন ঝর্ণার কথা বলছিলাম আমরা। সম্ভবত বিদেশি পর্যটক তো বটেই, এমনকি ইরানি ভ্রমণবিদরাও হয়তো ভাবতেই পারে না যে ইরানের ভেতর 100 মিটার লম্বা কোনো ঝর্ণা থাকতে পারে। তাদের জন্য আসার কথা হলো এই যে এই ঝর্ণাটি সত্যিই 100 মিটার লম্বা। বেশ দ্রুত গতিতেই এই ঝর্ণার পানি নিচে পড়ে। এখানে গেলে আরও দেখা যাবে পর্বতারোহীদের ডিগবাজি খেলা। সেই উঁচু চূড়া থেকে পর্বতারোহীদের নিচে নেমে আসা দৃশ্য যে কাউকেই আকর্ষণ না করে পারে না। কেবল এই ঝর্ণা নয়, মূলত সারপোলে জাহাবের আশেপাশের এলাকা দর্শনীয় বহু নিদর্শনে পূর্ণ বলা যায়। এখানে রয়েছে অবকাশ যাপনের জন্য উপযোগী জঙ্গল বা বনাঞ্চল। পতক নামক গ্রামের ভেতরে বিদ্যমান এই বনের নাম হল ইমাম আব্বাস। এই পতক গ্রামটিকে পবিত্র গ্রাম নামেও অভিহিত করা হয়।
এর কারণ হল এই গ্রামের প্রাকৃতিক সকল উৎসকে খুব যত্নের সঙ্গে সংরক্ষণ করা হয়েছে। এই গ্রামে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে গ্রামের সকল পরিবারের ঘরে ঘরে, তাই এরকম নাম। এখানে রয়েছে জিজ মানিজে নামক একটি প্রাচীন দুর্গ। হাজার বছর আগের এই দুর্গটি পাথর দিয়ে বানানো হয়েছে। এটি একটি শাহী দুর্গ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মন কেড়ে নেয়া সুন্দর। সব মিলিয়ে পতক গ্রামটি পরিণত হয়েছে একটি পর্যটক আকর্ষণীয় স্পটে। পুরো কেরমানশাহ প্রদেশের মধ্যে এই গ্রামটি অনন্য সাধারণ একটি স্থান, যেখানে গেলে কেরমানশাহ প্রদেশ বেড়াতে যাওয়াটা সার্থক বলে মনে হবে যে কোনো পর্যটকের কাছে।
সারপোলে জাহাব শহরের কথা বলছিলাম আমরা। এই শহরের পার্শ্ববর্তী মহাসড়কগুলো আমাদেরকে অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের দিকে নিয়ে যাবে খুব সহজেই। উদাহরণ হিসেবে রিজার্ভ মহাসড়কের কথা উল্লেখ করা যেতে পারে। এই রিজার্ভ মহাসড়ক ধরে যেতে যেতে পথেই পড়বে চমৎকার আবহাওয়াময় সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো সবুজ গ্রামের পর গ্রাম। এই গুচ্ছ গ্রামই রিজার্ভ নামে পরিচিত। এই রিজার্ভ মহাসড়কের শেষ প্রান্তে রয়েছে একটি কবর, বাবা ইয়াদেগারের কবর এটি। বিখ্যাত এই কবরে যেতে হলে কিংবা সেখানকার বিনোদন কেন্দ্রে যেতে হলে একটু হাঁটতে হবে। বর্ণনা থেকে নিশ্চয়ই আঁচ করা যায় যে বাবা ইয়াদেগার হলো একটি পবিত্র কবরস্থান এবং এর পাশে রয়েছে একটি অবকাশ যাপন কেন্দ্র। কবরটি আকাশচুম্বী পাথুরে পাহাড়ের উচ্চতায় অবস্থিত। চারদিকে রয়েছে অনেক বড় বড় প্রাচীন গাছগাছালি। সব মিলিয়ে পুরো দৃশ্য বেশ আকর্ষণীয়। এখানকার হিম শীতল হাওয়া অতিথি পর্যটকদের জন্য সর্বোত্তম উপহার।
শ্রোতা বন্ধুরা, সারপোলে জাহাব শহর নিয়ে আজকের আলোচনা সীমিত থাকলো। আজ আর হাতে সময় নেই আমাদের। পরবর্তী আসরে ইনশাল্লাহ সারপোলে জাহাব শহরের আশেপাশের ঐতিহাসিক নিদর্শনের সঙ্গে পরিচিত হবার চেষ্টা করব আমরা। আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না, এই প্রত্যাশা রইল।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠানের এই আসর। আজকের আসরে সূরা বাকারার 20-22 আয়াতের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করা হবে। এই সূরার 20 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير।
বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। আসমানের বিদ্যুৎ যখন অন্ধকার প্রান্তরে তাদের জন্য আলো নিয়ে আসে, তখন তারা কয়েক কদম অগ্রসর হয়। কিন্তু যখন অন্ধকারাচ্ছন্ন হয়, তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ চাইলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি কেড়ে নিতেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান।
আকাশের বিদ্যুৎ চমক আর বজ্রপাতের শব্দ বৃষ্টির আলামত। এ হল পৃথিবীবাসীদের জন্য নবপ্রাণ, সবুজ ও সজীবতার আগমনী বার্তা। কিন্তু এই আগমনী বার্তা সবার জন্য সুসংবাদ নয়, বরং তাদের জন্য শুভবার্তা যারা আল্লাহর এই রহমত থেকে উপকৃত হতে প্রস্তুত। তাহলে ওই উদ্ভ্রান্ত যাত্রীর কি অবস্থা হবে? উদ্ভ্রান্ত যাত্রী বা মুনাফিক অন্ধকার প্রান্তরে যে আগুন জ্বালিয়েছে, তার দুর্বল আলো এবং আকাশের বিদ্যুৎ চমকানির চোখ ধাঁধানো আলোর কোনোটাই তাকে জীবন চলার পথে সঠিক রাস্তা দেখাতে পারবে না। কারণ আগুনের আলো হল অস্থায়ী, আর বিদ্যুৎ চমকের ফলে যে আলো সৃষ্টি হয় তা বৃষ্টির বার্তা বয়ে আনে এবং এতে মুনাফিকদের জন্য দুঃখ ছাড়া আর কিছু নেই। আল্লাহর ওহি হল আসমানের চোখ ধাঁধানো বিদ্যুৎ ঝলকের মতো। এটি দেখার সাধ্য ও ক্ষমতা মুনাফিকদের নেই। তারা পয়গম্বরদের কাছ থেকে আগত আল্লাহর ওহি থেকে উপকৃত হওয়ার চেষ্টা করে না, যদিও মুনাফিকরা বাহ্যিকভাবে ইমানদার হওয়ার দাবি করে এবং এই নূর থেকে উপকৃত হতে চায়। কিন্তু বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেয়, তাদের জন্য এগুবার পথ বন্ধ করে দেয়। কোরআন মুনাফিকদের মুখোশ এমনভাবে খুলে দেয় যে তারা আর ইমানদারদের সাথে পথ চলা অব্যাহত রাখতে পারে না। সামনের দিকে যাওয়ার যেমন তাদের কোনো পথ থাকে না, তেমনি পিছু হটারও কোনো উপায় থাকে না। তারা পথ হারিয়ে উদ্ভ্রান্তের মতো উদ্বেগ উত্তেজনায় পথ হাতড়াতে থাকে। এসব হল আল্লাহ এবং মুমিনদের সাথে কপটতার দুনিয়া বিফল। আল্লাহ যদি তাদেরকে শাস্তি দিতে চান, তাহলে তারা শুধু চলার শক্তি হারাবে না, একই সাথে দৃষ্টি ও শ্রবণ শক্তিও হারিয়ে বসবে।
সূরা বাকারার 20 নম্বর আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হল, প্রথমত, আল্লাহর নূর দেখার শক্তি মুনাফিকদের নেই। আল্লাহর বাণী আকাশের বিদ্যুৎ চমকের মতো তাদের দৃষ্টিশক্তি হরণ করে নেয়। দ্বিতীয়ত, মুনাফিকদের নিজস্ব কোনো আলো নেই, তাই তারা মুমিনদের আলোয় পথ চলার চেষ্টা করে। তৃতীয়ত, মুনাফিকরা অনেক সময় কয়েক কদম অগ্রসর হলেও মূলত অগ্রসর হতে পারে না এবং অবশেষে থমকে দাঁড়ায়। চতুর্থত, মুনাফিকরা তাদের অপকর্মের কারণে যে কোনো সময় আল্লাহর গজবের শিকার হতে পারে। তারা আল্লাহকে ধোকা দিতে পারবে না এবং আল্লাহর শাস্তি থেকেও পালাতে পারবে না, কারণ আল্লাপাক সর্বশক্তিমান এবং কোনো কাজই তাঁর অসাধ্য নয়। এরপর এই সুরার 21 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি ও পারহেজগার হও।
সূরা বাকারার প্রথম 20 আয়াতে আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই তিন শ্রেণী হল পরহেজগার, কাফের ও মুনাফিক। এই তিন শ্রেণীর লোকদের বৈশিষ্ট্য, চিন্তাধারা ও আচরণ তুলনা করার পর এই আয়াতে কল্যাণ ও মুক্তির পথ নির্দেশ করে বলা হয়েছে, প্রথম দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য এবং তাকওয়া বা খোদাভীরুতার অধিকারী হওয়ার জন্য কেবল একটা পথ রয়েছে, আর তা হল সব কিছু থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর প্রতি আসক্ত হওয়া, যে আল্লাহ আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। অন্যদের দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য একমাত্র তারই দাসত্ব করতে হবে। এমন অনেক মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বজগৎ ও মানুষের স্রষ্টা বলে স্বীকার করে, কিন্তু নিজের ও সমাজ জীবনের দিক নির্দেশনা ও জীবনাদর্শ গ্রহণ করে অন্যদের কাছ থেকে, যেন আল্লাহ তাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় ছেড়ে দিয়েছেন আর তারা তাদের খুশি মতো চলবে। এই আয়াতে এ ধরনের চিন্তাভাবনার জবাবে বলা হয়েছে, তোমাদের স্রষ্টা তোমাদের বিকাশ ও বেড়ে ওঠার জন্য তিনি কিছু দায়িত্ব ও কর্মসূচি নির্ধারণ করেছেন এবং একটা নির্দিষ্ট নীতিমালা ও ব্যবস্থা ঠিক করে দিয়েছেন। আইন ও বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর, যিনি কিনা তোমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব একমাত্র তারই উপাসনা করতে হবে, তার আনুগত্য করতে হবে এবং তার দেয়া বিধান মেনে চলতে হবে। স্রষ্টা ও প্রতিপালকের আনুগত্য এবং তার দেয়া আইন মেনে চললে মানুষেরই লাভ। এর ফলে মানুষ মন্দ ও অকল্যাণ থেকে মুক্তি পাবে এবং উত্তম ও কল্যাণের অধিকারী হবে।
এই আয়াতে আমাদের জন্য শিখবার কয়েকটি বিষয় হচ্ছে, সত্য ও কল্যাণের দিকে পয়গম্বরদের আহ্বান সর্বজনীন। এই আহ্বান কোনো বিশেষ শ্রেণী, জাতি বা গোত্রের জন্য নির্ধারিত নয়। তাই পবিত্র কোরআনে প্রায় 20 বার সব মানুষকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ইয়া আইয়ুহান্নাস, আল্লাহর ইবাদত ও উপাসনার একটি অন্যতম উদ্দেশ্য হল আমাদের প্রতি এবং আমাদের পূর্বপুরুষদের প্রতি আল্লাপাকের অশেষ নেয়ামতের প্রতি শোকর আদায় করা। এটা মনে রাখতে হবে যে আমাদের ইবাদত বন্দেগি ও উপাসনার কোনো প্রয়োজন আল্লাহর নেই। আমাদের নামাজ, রোজা ও অন্যান্য ইবাদত আল্লাহর শ্রেষ্ঠত্বকে বৃদ্ধি বা হ্রাস করে না, বরং নিজেদের বিকাশ ও পূর্ণতার জন্যই আমাদেরকে তাঁর ইবাদত করতে হবে এবং তাঁর পূর্ণ অনুগত থাকতে হবে। এরপর ২২ নম্বর আয়াতে বলা হয়েছে,
الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم
যিনি পৃথিবীকে আমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তা দিয়ে তোমাদের জন্য ফল মূল উৎপাদন করেন, সুতরাং জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না।
এ আয়াতে আল্লাহ পাক বেশ কিছু নিয়ামতের কথা উল্লেখ করেছেন, যে নিয়ামতগুলো আবার অন্য বেশ কিছু নিয়ামতের উৎস। আল্লাহ পৃথিবীকে মানুষের জন্য বিছানার মতো করে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর পাহাড়, প্রান্তর, মাটি, পানি, মাটির উপর ও ভেতরকার হরেক রকমের খনিজ ও প্রাকৃতিক দ্রব্য সবকিছু মানুষের বেঁচে থাকার জন্য উত্তম ব্যবস্থায় সৃষ্টি করেছে আকাশ ও পৃথিবীর মধ্যে চমৎকার সমন্বয়ের ফলে বৃষ্টি ঝরে পড়ে, বেড়ে উঠে গাছপালা, ফলমূল। এভাবে মানুষ খাদ্য ও জীবিকা লাভ করে। এ সব কিছুই সংগঠিত হয় আল্লাহর অসীম শক্তি ও ক্ষমতার বলে। তাই অন্যরা যখন তাঁদের বেঁচে থাকার জন্য আল্লাহর প্রতি নির্ভরশীল, তখন কিভাবে তাদেরকে আল্লাহর সমকক্ষ বিবেচনা করব? কি করে আল্লাহর নির্দেশ বাদ দিয়ে তাদের নির্দেশ মানা সম্ভব?
এই আয়াতের মূল কথা হচ্ছে আল্লাহকে চেনা, তাঁর আনুগত্য করা এবং আল্লাহর ইবাদতের সর্বোত্তম উপায় হল তাঁর নিয়ামতের প্রতি লক্ষ্য রাখা। তাই এর আগের আয়াতে আল্লাহর উপাসনা নির্দেশ দেওয়ার পর এ আয়াতে মানুষের প্রতি আল্লাহর কিছু নিয়ামতের কথা তুলে ধরা হয়েছে। আকাশ ও পৃথিবীর মধ্যকার চমৎকার সমন্বয় শৃঙ্খলা হল এক মহা ক্ষমতাবান ও জ্ঞানী স্রষ্টার অস্তিত্বের সেরা দলিল। এ আয়াত থেকে বোঝা যায় আল্লাপাক সৃষ্টি জগৎকে মানব জাতির জন্য সৃষ্টি করেছেন, অন্য সব কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য। সৃষ্টি জগতের প্রত্যেক অংশের মধ্যে বিরাজমান সমন্বয় ও শৃঙ্খলা থেকে এক খোদার অস্তিত্ব বোঝা যায়। এদিকে লক্ষ্য রেখে আমাদেরকে হতে হবে একত্ববাদী এবং কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ দাঁড় করানো চলবে না।
তো শ্রোতা বন্ধুরা, কোরআনের আলোর আজকের আলোচনার সময় ফুরিয়ে এসেছে, কাজেই এখানেই গুটিয়ে নিতে হচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে।
দর্পণ।
শ্রোতাবন্ধুরা, সব সভ্য সমাজে সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান জানানো হয়, সেই সমাজে অন্যান্য নাগরিকদের মতো সংখ্যালঘুদেরও সমান অধিকার দেওয়া হয়। তবে একই সঙ্গে বিশ্বের অনেক দেশেই সংখ্যালঘুদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। এর আগের কয়েক পর্বের অনুষ্ঠানে আমরা সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের অবস্থা সম্পর্কে আলোচনা করেছি। আজকের অনুষ্ঠানেও আমরা সৌদি আরবে সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে আলোচনা করব। পরিবেশনায় রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত কয়েকটি পর্বের অনুষ্ঠানে আমরা সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের উপর জুলুম, নির্যাতন ও তাদের মানবাধিকার লঙ্ঘনের বেশ কিছু চিত্র তুলে ধরেছিলাম।
আমরা বলেছিলাম সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের মসজিদ নির্মাণ কিংবা তাদের কোনো ধর্মীয় স্থাপনার সংস্কারের উপর কঠোরভাবে সীমাবদ্ধতা আরোপ করে রাখা হয়েছে। এমনকি শিয়া মুসলমানরা কোনো ভবন নির্মাণ করতে গেলেও বাধার সম্মুখীন হচ্ছে। সৌদি আরবে শিয়া মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ও তাদের ধর্মচর্চার অধিকার হরণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সেদেশের শাসকবর্গ ও ধর্মীয় নেতারা শিয়াদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে। সৌদি আরবে শিয়া মুসলমানদের নিজস্ব ধর্মীয় বা মাজহাব বিষয়ক লিখিত কোনো তথ্য প্রমাণ সংরক্ষণের অনুমতি নেই। এ সংক্রান্ত কোনো গ্রন্থ, তথ্য বা লেখা অন্য দেশ থেকে সৌদি আরবে নেয়ার চেষ্টা করা হলে তাদেরকে গ্রেফতার করা হয়।
নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ 2017 সালে এক প্রতিবেদনে বলেছিল, সৌদি আরবের মোট জনসংখ্যার মাত্র 15% হচ্ছে শিয়া মুসলিম সম্প্রদায়। তারা সৌদি শাসকবর্গের পক্ষ থেকে চরম বৈষম্যের শিকার হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের 62 পৃষ্ঠার ওই প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরবের অনেক মুফতি ও সরকারি কর্মকর্তারা শিয়াসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ও উস্কানিমূলক কথাবার্তা ছড়ানোর পাশাপাশি তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে, যা কিনা মানুষের ধর্মবিশ্বাসের প্রতি সম্মান দেখানো বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের লঙ্ঘন।
বাস্তবতা হচ্ছে, সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের সাথে যে আচরণ করা হচ্ছে তা আন্তর্জাতিক সকল রীতিনীতির লঙ্ঘন। ইসলামের দৃষ্টিতেও সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ মর্যাদা রয়েছে। তাদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে, বিচারের স্বাধীনতা রয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড, বিবাহ ও আবাসনের স্বাধীনতা রয়েছে। কিন্তু সৌদি আরবে শিয়া মুসলমানরা সেদেশের মুসলিম সমাজের অংশ হলেও বহু ক্ষেত্রে তারা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এর পাশাপাশি সৌদি আরবে অবস্থিত অন্য ধর্মের অনুসারী ও বিদেশি শ্রমিকরাও নানাভাবে হয়রানি ও বঞ্চনার শিকার হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি নিরাপত্তা বাহিনী ইথিওপিয়ার অন্তত 35 খ্রিস্টানকে আটক করেছে, যাদের মধ্যে 29 জনই হচ্ছে নারী। নিজস্ব পদ্ধতিতে নামাজ বা ধর্মচর্চার সময় তাদেরকে আটক করা হয়। তাদেরকে আটক করার পর পুরুষদের উপর নির্যাতন চালানো হয়।
সৌদি আরবের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে সেদেশের সরকারের দুর্ব্যবহার শুধু যে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তাই নয়, একই সঙ্গে ইসলামের নীতিমালারও লঙ্ঘন। বাস্তবতা হচ্ছে, শীতল যুদ্ধ অবসানের পর বিভিন্ন দেশে অবস্থিত সংখ্যালঘুদের পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে তাদের অধিকার এবং সুযোগ সুবিধা দেওয়ার দাবি ওঠে, কিন্তু সেসব দাবির ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ মানুষের আপত্তি থাকায় অভ্যন্তরীণ জাতিগত শত্রুতা ও বিদ্বেষ ক্রমেই বাড়তে থাকে। এর ফলে আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে যেসব দেশ সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষায় সোচ্চার, তারা চিন্তিত হয়ে পড়ে। এতে কোনো সন্দেহ নেই যে একটি সমাজ বা রাষ্ট্রে সংখ্যালঘুদেরকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সংখ্যালঘুদের অধিকার রক্ষার ক্ষেত্রে রাষ্ট্রের বিরাট দায়িত্ব রয়েছে। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতিটি দেশে সংখ্যালঘু মানুষদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করা সরকারের দায়িত্ব, কিন্তু এক্ষেত্রে সৌদি আরব এসব নীতি নৈতিকতার ধার ধারছে না।
সৌদি আরবে বসবাসকারী সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মীয় ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছে। শুধু যে ধর্মীয় ক্ষেত্রেই তারা বঞ্চনার শিকার হচ্ছে তাই নয়, এমনকি শিয়াদেরকে মুসলমান হিসেবেও স্বীকৃতি দিতে চায় না সৌদি কর্তৃপক্ষ। 1927 সালে সৌদি আরবের শীর্ষ ওয়াহাবি মাওলানারা এক ফতোয়া জারি করে বলেছিলেন, শিয়ারা ধর্ম থেকে বিচ্যুত এবং তারা কাফের, সুতরাং তাদেরকে শাস্তি পেতে হবে। তারা আরও বলেছিলেন, শিয়াদের নিজস্ব মাজহাব অনুযায়ী ধর্ম পালনের কোনো অধিকার নেই, এর অন্যথায় তাদেরকে এদেশ থেকে বের করে দেয়া হবে। বর্তমানের সৌদি শাসক গোষ্ঠী ও ওয়াহাবি মাওলানারা এখনও ওই ফতোয়া অনুসরণ করে চলেন। 1991 সালে সৌদি মুফতি বিন জাবরিন তার এক ফতোয়ায় আবারও শিয়া মুসলমানদেরকে কাফের বলে ফতোয়া দেন। এসব কারণে সৌদি সরকার সংখ্যালঘু শিয়া মুসলমানদের মসজিদ কিংবা ইমামবাড়া নির্মাণের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।
কেবলমাত্র সাফোয়া এলাকার অধিকাংশ মানুষ শিয়া হওয়ার কারণে সেখানে মাত্র 3-4 ইমামবাড়ার কার্যক্রমের অনুমতি দেওয়া হয়েছে এবং সেখানে নতুন আর কোনো ইমামবাড়া তৈরির অনুমতি নেই। এছাড়া 1990 সালে সৌদি কর্মকর্তারা শিয়াদের ধর্মতত্ত্ব শিক্ষা প্রতিষ্ঠান আল মোবারেজের অনেক আলেমকে গ্রেপ্তার করে। সৌদি সরকার সবচেয়ে বেশি নিপীড়ন চালাচ্ছে পূর্বাঞ্চলীয় এলাকার অধিবাসীদের ওপর। ওই এলাকার জনগোষ্ঠীর মাত্র 15-10% হচ্ছে শিয়া মুসলিম জনগোষ্ঠী। এরাই সরকারের সবচেয়ে বড় টার্গেট এবং দীর্ঘদিন ধরে তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সৌদি নিরাপত্তা বাহিনী সম্প্রতি শিয়া মুসলিম অধ্যুষিত এলাকার বহু ঘরবাড়ি ধ্বংস করেছে এবং অন্তত 34 জন তরুণ ও ধর্মীয় নেতাকে ধরে নিয়ে গেছে। বর্তমান করোনা পরিস্থিতিতেও নিরাপত্তা বাহিনী ওই এলাকার জনগণের বিরুদ্ধে সহিংসতা ও দমনপীড়ন চালিয়ে যাচ্ছে।
সৌদি আরবের জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সেদেশের শাসকগোষ্ঠীর চিন্তাভাবনা ও রাষ্ট্র পরিচালনার নীতির কোনো সঙ্গতি নেই। সৌদি আরবের রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের অংশগ্রহণেরও কোনো সুযোগ নেই। যেহেতু সেখানে গণতন্ত্র নেই, তাই শাসক বা সরকার নির্বাচনের অধিকারও জনগণের নেই। সম্পদে প্রাচুর্য সৌদি রাজ পরিবারের সদস্যরা অত্যন্ত আরাম আয়েশি জীবনযাপন করলেও সেদেশটির জনগণের একটা বিরাট অংশ দরিদ্র, বেকার এবং বৈষম্যের শিকার। সামাজিক ব্যবধান বাড়তে থাকায় জনমনে সরকার বিরোধী প্রতিবাদ, ক্ষোভ ও সমালোচনা বাড়ছে। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি নাগরিকদের বিরুদ্ধে শাসকবর্গের জুলুম নির্যাতনের ব্যাপারে একদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নীরব রয়েছে, অন্যদিকে বাকস্বাধীনতা ও মানবাধিকারের দাবিদার বৃহৎ শক্তিগুলোও টু শব্দটিও করছে না। তো শ্রোতা বন্ধুরা, সৌদি আরবের সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। শেষ ত্রাণকর্তা শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার এই সপ্তাহের 5ম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত এই আলোচনার শেষ পর্যন্ত আমাদের সঙ্গ কামনা করছি।
গত পর্বের আলোচনায় আমরা শুনেছি শেষ ত্রাণকর্তার ধারণা খ্রিস্টধর্মের বেশ গভীরে স্থান করে নিয়েছে। অবশ্য খ্রিস্টধর্মের বর্ণনাগুলোতে নানা ধরনের পার্থক্য ও অস্পষ্টতা দেখা যায়। এর কারণ, নানা ধরনের বাইবেল লেখা হয়েছে হযরত ঈসার জন্মের ও অদৃশ্য হয়ে যাওয়ার অনেক বছর পর। খ্রিস্টধর্মের দৃষ্টিতে শেষ ত্রাণকর্তা গোটা মানবতাকে মুক্ত করতে আসবেন। তাঁর বাণী শান্তির, ন্যায়ের, মৈত্রীর ও আধ্যাত্মিকতার। তিনি গোটা বিশ্ব থেকে দূর করবেন সব নৈতিক অনাচার, বৈষম্য ও জুলুম। মুসলমানরাও মনে করেন শেষ ত্রাণকর্তা বা ইমাম মাহদীর ব্যক্তিত্বের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থগুলোতে শেষ ত্রাণকর্তাকে মানুষের সন্তান ও কখনো বা সঠিক বা প্রকৃত আত্মা বলে উল্লেখ করা হয়েছে। তাদের ধর্মীয় গ্রন্থগুলোতে দেখা যায় হযরত ঈসা নিজেই এই ধরনের পরিভাষা ব্যবহার করেছেন শেষ ত্রাণকর্তা বোঝাতে। তিনি হযরত ঈসার পক্ষে সাক্ষ্য দেবেন বলেও এই মহান নবী উল্লেখ করেছেন, ফলে জনগণও সে সময় তার পক্ষে সাক্ষ্য দেবেন।
জেমস হক্স পবিত্র গ্রন্থের অভিধান শীর্ষক বইয়ে লিখেছেন, মানুষের সন্তান কথাটি বাইবেল বা ইঞ্জিলে 80 বার এসেছে। এসবের মধ্যে কেবল 30 বার এই শব্দটি হযরত ঈসার বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়। খ্রিস্টানরা মনে করেন শেষ ত্রাণকর্তা আল্লাহর পুত্র, তিনি মানুষের সন্তান নন। খ্রিস্ট ও ইসলাম ধর্মে শেষ ত্রাণকর্তার যেসব চিত্র পাওয়া যায় সেসবের অভিন্ন দিকগুলোর মধ্যে রয়েছে উভয়ই একই ধরনের বৈশিষ্ট্যের অধিকারী। তাদের কাজও একই ধরনের এবং একই ধরনের পরিবেশে তারা আসবেন বা আবির্ভূত হবেন। এ দুই ধর্মই বিশ্বাস করেন যে শেষ ত্রাণকর্তা আল্লাহর পক্ষ থেকে আসবেন, তবে তারা ঠিক কখন কোন সনে আসবেন তা স্পষ্ট নয়। কিন্তু এটা স্পষ্ট যে খ্রিস্টান ধর্মগুলোতে উল্লেখিত প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তা ও মুসলমানদের ধর্মীয় গ্রন্থের বর্ণনাগুলোতে উল্লেখিত শেষ ত্রাণকর্তা তথা ইমাম মাহদী আলাইহিসসালাম বিশ্বব্যাপী জুলুম ও বৈষম্য ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে আবির্ভূত হবেন।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
খ্রিস্টানদের ধর্মগ্রন্থে উল্লেখিত প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তা ও মুসলমানদের ধর্মগ্রন্থে উল্লেখিত প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তা উভয়ই ধর্মীয় রাষ্ট্র গঠন করবেন বলে উল্লেখ করা হয়েছে। তাঁদের সরকার ও রাষ্ট্র হবে ন্যায় বিচার, সাম্য, জনকল্যাণ ও জ্ঞান বিজ্ঞানের অসাধারণ সমৃদ্ধি ভিত্তিক এবং পরিপূর্ণতা ভিত্তিক। তাঁরা হবেন বিশ্ব বিপ্লবের মহানায়ক। অবশ্য খ্রিস্টীয় ঊনবিংশ শতকের শেষের দিকে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের মধ্যে এমন এক গ্রুপের আবির্ভাব হয় যাদের কথিত শেষ ত্রাণকর্তার মধ্যে অতীত যুগের খ্রিস্টানদের প্রচারিত শেষ ত্রাণকর্তার সেই সব সুপরিচিত বৈশিষ্ট্যগুলো আর দেখা যায় না। এই গ্রুপটি ইহুদিবাদী খ্রিস্টান নামে পরিচিত। তাদের দৃষ্টিতে শেষ ত্রাণকর্তার আবির্ভাবের প্রাককালে ও এর আগে বেশ ভয়ানক আর অমানবিক অনেক ঘটনা ঘটবে। ইহুদিবাদী খ্রিস্টান বাদে বিশ্বাসীরা তথা ইহুদিবাদী খ্রিস্টানরা হযরত ঈসা মাসিকে সামরিক ও রুক্ষ প্রকৃতির ব্যক্তিত্ব বলে প্রচার করছে। তাদের মতে হযরত ঈসা ফিরে এসে অনেক মানুষকে বিশেষ করে মুসলমানদেরকে হত্যা করবেন। ইহুদিবাদী খ্রিস্টানরা ইভাঞ্জেলিস্ট নামেও পরিচিত। তাদের মতে ইহুদিরা অন্যান্য জাতির তুলনায় সেরা তথা তারা আল্লাহর মনোনীত খাস জাতি।
ইভাঞ্জেলিস্ট গোষ্ঠী খ্রিস্টানদের মধ্যে নিজেদের শ্রেষ্ঠ ও মুক্তিপ্রাপ্ত বলে মনে করে। আন্তর্জাতিক ইহুদিবাদের প্রতি সর্বাত্মক সমর্থন ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইভাঞ্জেলিস্টদের একটি মূল নীতি। ইভাঞ্জেলিস্টরা মনে করে ফিলিস্তিনে ইহুদিবাদীদের দখলদারিত্ব বৈধ ও এটা তাদের অধিকার। তাদের দৃষ্টিতে ফিলিস্তিনের অধিকার বলতে কিছু নেই, আর এ কারণেই তারা ইহুদিবাদী ইসরায়েলকে সর্বাত্মক ও পরিপূর্ণ সহযোগিতা দেওয়ার নীতিতে বিশ্বাসী, যাতে ইহুদিবাদীরা মিশরের নীল নদ থেকে ইরাকের ফোরাত তথা ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত অঞ্চল দখল করতে পারে। ইহুদিবাদী খ্রিস্টানরা মনে করে মুসলমানদের প্রথম কিবলা তথা আলাক্সা মসজিদকে ধ্বংস করতে হবে এবং এর উপর নির্মাণ করতে হবে হযরত সুলাইমানের উপাসনালয়। ইহুদিবাদীরাও এই ধ্বংসাত্মক বিষয়টির উপর অশেষ জোর দিয়ে আসছে এবং বহু বছর ধরে এই ঐতিহাসিক মসজিদ ধ্বংসের চেষ্টা করছে। ইভাঞ্জেলিস্টরা মনে করে হযরত সুলাইমানের ইবাদত কেন্দ্র হযরত ইসার রাষ্ট্র বা শাসনযন্ত্রের কেন্দ্রীয় দপ্তর, তাই তারা আলাক্সা তথা মুসলমানদের প্রথম কিবলা ধ্বংসের ইসরায়েলি প্রচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতি ব্যাপক সমর্থন জানিয়ে আসছে।
ইহুদিবাদী খ্রিস্টানরা তথা ইভাঞ্জেলিস্টরা মনে করে আল আকসা মসজিদ মুসলমানদের প্রথম কিবলা হিসেবে তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই মসজিদ ভাঙতে গেলে যুদ্ধ শুরু হতে পারে এবং তারা এই যুদ্ধকে স্বাগত জানায়, কারণ তাদের বিশ্বাস এই যুদ্ধই হবে আর্মাগেডনের মহাযুদ্ধের সূচনা এবং এর ফলে খ্রিস্টানদের ত্রাণকর্তার আবির্ভাব ঘটবে। এই মহাযুদ্ধ শুরু হবে বাইতুল মুকাদ্দাসে এবং এই উপলক্ষে হযরত ঈসা পৃথিবীতে ফিরে আসবেন। হযরত ঈসা কেবল দ্বিতীয়বার জন্ম নেয়া খ্রিস্টানদেরকে নিজের সঙ্গে করে বেহেশতে নিয়ে যাবেন। অনিষ্ঠতা ও পাপ পঙ্কিলতার প্রতীক দাজ্জাল যখন আর্মাগেডন যুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে, তখনই হযরত ঈসা সেই সব মুক্তিপ্রাপ্ত খ্রিস্টানদের নিয়ে ফিরে আসবেন এবং দাজ্জালের বাহিনীকে নির্মূল করবেন। আর এভাবে হযরত ঈসার 1000 বছরের রাষ্ট্রীয় শাসন শুরু হবে। ইভাঞ্জেলিস্টের এই সব বিশ্বাসকে বিপুল সংখ্যক খ্রিস্টান সত্য বলে মনে করলেও অনেক খ্রিস্টান মনে করে হযরত ঈসার রাষ্ট্র এই পৃথিবীতে নয়, বরং তা হবে ঊর্ধ্বজগতে বা পরকালে। ইভাঞ্জেলিস্টের ধারণা প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার আবির্ভাবের নানা লক্ষণের কোনো কোনোটি এরই মধ্যে দেখা গেছে। অন্যদিকে অন্য খ্রিস্টানরা মনে করে হজরত ঈসার পুনরাবির্ভাবের সময় নির্ধারণ করা কঠিনভাবে নিষিদ্ধ।
খ্রিস্টধর্মের নন ইভাঞ্জেলিস্ট ধারাগুলো মনে করে শেষ ত্রাণকর্তা গোটা মানবতাকে মুক্ত করতে আসবেন, তার বাণী শান্তির, ন্যায়ের, মৈত্রীর ও আধ্যাত্মিকতার। অথচ ইহুদিবাদী খ্রিস্টানে বিশ্বাসীরা তথা ইহুদিবাদী খ্রিস্টানরা হজরত ঈসা মসীহকে সামরিক ও রুক্ষ প্রকৃতির ব্যক্তিত্ব বলে প্রচার করছে। চরমপন্থী এই গোষ্ঠীর মতে হজরত ঈসা ফিরে এসে অনেক মানুষকে, বিশেষ করে মুসলমানদেরকে হত্যা করবেন এবং তিনি কেবল দ্বিতীয়বার জন্ম নেয়া খ্রিস্টানদের মুক্ত করবেন। তাদের মতে মুসলমানরা হচ্ছে দাজ্জালের বাহিনী। ইহুদিবাদী খ্রিস্টান তথা ইভাঞ্জেলিস্টরা অন্য ধারার খ্রিস্টানদের কাছে তাদের চরমপন্থী বিশ্বাসগুলোকে গ্রহণযোগ্য করতে ব্যাপক প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে এবং নানা ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান ও জর্জ ডব্লিউ বুশও ছিলেন ইভাঞ্জেলিস্ট। এ দুই রাষ্ট্রপতি ইভাঞ্জেলিস্টদের বিশ্বাসগুলো বাস্তবায়নের জন্য বিশ্ব শান্তির প্রতি অনেক হুমকি ও আঘাত সৃষ্টির চেষ্টা করেছেন। এই গোষ্ঠী মনে করে যে শেষ যুগের ঘটনা প্রবাহে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের ভূমিকা থাকবে, কিন্তু এই গোষ্ঠীর অনেক ভবিষ্যৎবাণী বা কথিত অনেক লক্ষণ মিথ্যা বলে প্রমাণ হয়েছে।
ইভাঞ্জেলিস্টের ধারণার বিপরীতে ইসরায়েল শক্তিশালী হওয়ার পরিবর্তে দিনকে দিন দুর্বল হচ্ছে। আল আকসাকে ধ্বংস করার ইসরায়েলি পরিকল্পনা ঠেকাতে ফিলিস্তিনের অধিবাসীরা সহ মুসলমানরা যেভাবে প্রতিরোধ গড়ে তুলছে তাতে ইহুদিবাদী খ্রিস্টান চক্র ক্রমেই দুর্বল হচ্ছে। হ্যাঁ, ইমাম মাহদী আলাইহিসসালাম ও তাঁর অনুরাগীদের শক্তির উৎস হচ্ছে তাকওয়া বা খোদাভীতি। তো শ্রোতা ভাই ও বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ ত্রাণকর্তা শীর্ষক আজকের আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী পর্বগুলোতে।